বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআন ওয়া সায়াজজি
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 18 অক্টোবর, 2 কার্তিক এবং ফার্সি 26 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ পাশের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইউরোপীয় ইউনিয়নের ইরান বিরোধী নয়া নিষেধাজ্ঞা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে বিএনপির নতুন কর্মসূচি ও আওয়ামী লীগের প্রতিক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ধারাবাহিক অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত শত্রুতামূলক আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইরানের প্রেসিডেন্ট রাইসির হুঁশিয়ারি। পশ্চিম বাইতুল মুকাদ্দাসকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে না অস্ট্রেলিয়া, প্রশংসা করল ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ। বাংলাদেশে মিয়ানমার সীমান্তে জঙ্গি বিরোধী অভিযান চলছে, বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা। এবং ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জী চালুর পক্ষে অবস্থান ঘোষণা করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন তাঁর দেশের জনগণ আমেরিকার শত্রুতামূলক আচরণের সামনে অলস বসে থাকবে না, বরং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। তিনি ওমানের সুলতান হাইসাম বিন তারিক আল সাইদের সঙ্গে এক টেলিফোন আলাপে এই সতর্কবাণী উচ্চারণ করেন। আমেরিকা সহ অন্যান্য পশ্চিমা দেশের সঙ্গে ইরানের আলোচনায় অনেক সময় মধ্যস্থতা করে ওমান। ফোনালাপে রাইসি বলেন, আমেরিকা ভুল হিসাব নিকাশের ভিত্তিতে ইরানের দাঙ্গাকারীদের প্রতি সমর্থন জানিয়েছে ও তাদেরকে উস্কানি দিচ্ছে। তিনি বলেন, আমেরিকা প্রথমে এই ধারণা করেছিল যে নিষেধাজ্ঞা দিয়ে ইরানি জাতিকে আটকানো যাবে, কিন্তু যখন সে দেখল যে নিষেধাজ্ঞায় শুধু কাজ হচ্ছে না তাই নয়, বরং উল্টো ইরান চোখ ধাঁধানো উন্নতি করে যাচ্ছে, তখন ওয়াশিংটন ইরানের দাঙ্গা ও নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনী অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছুদিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি বলেছেন, এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার দিন শেষ হতে চলেছে এবং বহুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা আমাদের দোরগোড়ায় কড়া নাড়ছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল সম্প্রতি ইউরোপীয় দেশগুলোকে উন্নত এবং বিশ্বের বাকি অঞ্চলকে জঙ্গলের সঙ্গে তুলনা করে যে বক্তব্য দিয়েছেন তার কঠোর নিন্দা জানান নাসের কানিয়ানি। আজ এক টুইটে কানিয়ানি বলেন, জোসেফ বোরেল রূপক অর্থে পৃথিবীর বাকি অংশকে জঙ্গলের সঙ্গে তুলনা করে চরম অগ্রহণযোগ্য মানসিকতার পরিচয় দিয়েছেন, যার মূলে রয়েছে পশ্চিমা দেশগুলোর ঔপনিবেশিক চিন্তাভাবনা। এই উপনিবেশিক চিন্তাভাবনার কারণে পশ্চিমা দেশগুলো বিশ্বের বিভিন্ন দেশে আগ্রাসন এবং দখলদারিত্ব কায়েম করাকে এক ধরনের অধিকার বলে মনে করে। কিন্তু সেই যুগের অবসান হয়েছে এবং বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা এখন দোড় গোড়ায়। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বোরেলের প্রতি বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানান, অন্যথায় ইউরোপ দিন দিন আরও ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হবে বলে মন্তব্য করেন। ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে শনিবার রাতের অগ্নিকাণ্ডের জন্য শত্রুদের মুষ্টিমেয় কিছু ভাড়াটে লোককে দায়ী করেছেন ইরানের বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম মোহসেনি এজেই। তিনি বলেছেন, মুষ্টিমেয় কিছু লোক কারাগারের ভেতর স্থাপিত পোশাক তৈরির কারখানায় আগুন ধরিয়ে দিয়েছিল, অথচ ওই কারখানা স্থাপন করা হয়েছিল দুস্থ বন্দীদের কর্মসংস্থান করে তাদের পরিবারগুলোর ভরণ পোষণের জন্য। ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে শনিবার রাতে চুরি ও আর্থিক অনিয়মের দায় দণ্ডিত অপরাধীরা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের জের ধরে কারাগারের পোশাক তৈরির কারখানায় আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেই আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এ অবস্থায় নিরাপত্তা বাহিনী ও ফায়ার ব্রিগেড কর্মীদের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শত শত বন্দী ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পায়। ইরানের বিচার বিভাগের প্রধান বলেন, এসব ভাড়াটে লোক আমেরিকা, ব্রিটেন ও ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে যুদ্ধাবস্থা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম বাইতুল মোকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি না দেওয়ার কারণে অস্ট্রেলিয়া সরকারকে প্রশংসা করেছে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সিভিল অ্যাফেয়ার্স মিনিস্টার হোসেন আল শেখ আজ টুইটার পোস্টে বলেছেন, জেরুজালেম আল কুৎসকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি না দেওয়ার বিষয়ে অস্ট্রেলিয়ার সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এবং দুই রাষ্ট্রভিত্তিক সংকট সমাধানের ক্ষেত্রে আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি যে সমর্থন জানিয়েছে তার জন্য অস্ট্রেলিয়াকে আমরা ধন্যবাদ জানাই। আল কুৎসের সার্বভৌমত্বের প্রশ্নে আন্তর্জাতিক যে বৈধ স্থায়ী সমাধানের প্রতি অস্ট্রেলিয়া সমর্থন দিয়েছে সেজন্য দেশটির প্রশংসা করেন হোসেইন আল শেখ। গতকাল সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, ফিলিস্তিন সংকটের গ্রহণযোগ্য এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি অস্ট্রেলিয়ার সরকার নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। তিনি বলেন, বাইতুল মুকাদ্দাসের মর্যাদা নির্ধারিত হবে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যকার আলোচনায়, কোনো একক সিদ্ধান্তের ভিত্তিতে নয়। আসন্ন বিনিয়োগ সম্মেলনে মার্কিন কর্মকর্তাদের আমন্ত্রণ জানাবে না সৌদি আরব। আমেরিকা এবং সৌদি আরবের মধ্যে যখন বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য ব্যাপকতর হয়ে উঠেছে তখন রিয়াদ এই সিদ্ধান্ত ঘোষণা করল। রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো মারাত্মকভাবে জ্বালানি সংকটে পড়েছে। এরই মাঝে ওপেক প্লাসভুক্ত দেশগুলোর তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তের কারণে আমেরিকা সৌদি আরবের উপর ভীষণ ক্ষুব্ধ হয়েছে। এই ঘটনায় দুদেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটেছে। আগামী 25 অক্টোবর সৌদি আরবে তিন দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের এই সম্মেলনের নাম দেওয়া হয়েছে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ। সম্মেলনের আয়োজকরা জানিয়েছেন, বিগত বছরগুলোর মতো চলতি বছর মার্কিন কর্মকর্তাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। মিয়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানের রুমা ও রংছড়ি উপজেলায় পর্যটক ভ্রমণে আজ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা।
মিয়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটক ভ্রমণে আজ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট বা KNF এর সদস্যরা জঙ্গিদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে গত 11 অক্টোবর থেকে সেনাবাহিনী ও র্যাব যৌথ অভিযান চালাচ্ছে রুমা ও রোয়াংছড়ির বিভিন্ন জায়গায়। অভিযানকালে পর্যটকদের অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে এই নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক হবার পর এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলি বলেছেন, রুমা ও রোয়াংছড়িতে অভিযানের বিষয়গুলো যৌথ বাহিনী দেখছে। চলমান অভিযান সম্পর্কে প্রশাসনকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। স্থানীয়ভাবে গড়ে ওঠা সশস্ত্র সংগঠন KNF এর সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে পড়েছে বম, খুবি, পাংখোয়া, খিয়াং, লুসাই এই পাঁচ সম্প্রদায়ের যুবকগণ। KNF সদস্যদের সশস্ত্র অবস্থান মূলত বান্দরবনের গহীন অরণ্য রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায়। রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নেও তাদের যাতায়াত রয়েছে। এদের নেতৃত্বে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক ছাত্র নাথান বম। সম্প্রতি র‍্যাব জানিয়েছে, বাংলাদেশ জামায়াতুল আনসার ফিল হিন্দাল সারাকিয়া এই নামে নতুন একটি জঙ্গি সংগঠন গড়ে উঠেছে। এদের ডাকে সাড়া দিয়ে ঘরছাড়া তরুণদের অনেকে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় আত্মগোপনে রয়েছেন। আব্দুর রহমান খান, রেডিও থেরান, ঢাকা।
ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিকপঞ্জী ও জন্ম নিয়ন্ত্রণ আইন চালুর পক্ষে অবস্থান ঘোষণা করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সংশোধিত নাগরিকত্ব আইন CAA, জাতীয় নাগরিকপঞ্জী NRC এবং জন্ম নিয়ন্ত্রণ আইন চালুর পক্ষে সাফাই দিয়েছেন। তিনি আজ মঙ্গলবার বনগাঁয় বিজয়া সম্মিলনী উপলক্ষে এক সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, বলছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে বনগাঁর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, লোকসভা নির্বাচন আসন্ন, সেজন্য উনি সব কথা বলছেন। বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি ও ভাওতা দিয়ে জনগণের ভোট নেয়। মুখ্যমন্ত্রী মমতা যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তার সবটাই পূরণ করেছেন। মানুষ তৃণমূলের উপরেই আস্থা রাখবে, ওদের ভরাডুবি হবে। আজ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলকে তোলামূল পার্টি বলে কটাক্ষ করে বলেন, আগামী নির্বাচনে তোলামূল পার্টিকে সংখ্যালঘুরাও ভোট দেবে না, সেজন্য জোট বাঁধন তৈরি হন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহের বেপরোয়া পদক্ষেপ নেয় তাহলে মস্কোর সঙ্গে তেল আবিবের সম্পর্ক ধ্বংস হয়ে যাবে। ইসরায়েলের অভিবাসন বিষয়ক মন্ত্রী নিশমেন শাই গতকাল বলেছেন, ইসরায়েলের কাছ থেকে ইউক্রেনের সামরিক সহযোগিতা গ্রহণ করার সময় এসে গেছে। তিনি রাশিয়ার কাছে ইরানের কথিত ড্রোন বিক্রির কথা তুলে ধরে ওই বক্তব্য দেন, যদিও ইরান রাশিয়াকে যে কোনো ধরনের সমরাস্ত্র দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছে। ইসরায়েলি মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানান রাশিয়ার বর্তমান জাতীয় নিরাপত্তা পরিষদের ডিপুটি চেয়ারম্যান মেদভেদেভ। তিনি বলেন, ইসরায়েল যদি রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য কিয়েভের হাতে অস্ত্র তুলে দেয় তাহলে মস্কোর সঙ্গে তেল আবিবের সম্পর্ক চিরতরে ধ্বংস হয়ে যাবে। রাশিয়া ইউক্রেনের দোনবাস অঞ্চলকে অসামরিকীকরণ ও নাৎসি মুক্ত করার ঘোষণা দিয়ে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করে। এই অভিযান শুরুর আরেকটি উদ্দেশ্য ছিল মার্কিন নেতৃত্বাধীন নেটো জোটে ইউক্রেনকে যোগ দিতে না দেওয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক রাশিয়ার পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা নিয়ে একটি টুইট করেছেন। টুইটে তিনি দাবি করেন, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পারমাণবিক বোমা হামলা চালিয়ে 30 মিনিটে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ধ্বংস করার সক্ষমতা আছে রাশিয়ার। ইলন মাস্ক টুইটারে লিখেছেন, রাশিয়া 30 মিনিটেরও কম সময়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। ঠিক একইভাবে এই সক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইউরোপেরও আছে। অবাক করার মতো বিষয় হচ্ছে, বেশিরভাগ মানুষই এটা জানেন না। অবশ্যই এসব অস্ত্রের ব্যবহার করাটা হবে পাগলামি, কিন্তু এখন যেই পরিস্থিতি বিরাজমান সেটিও আসলে পাগলামি। তিনি আরো বলেন, কিন্তু অবশ্যই কোনো দায়িত্ববান ব্যক্তি পারমাণবিক যুদ্ধ শুরু করবেন না। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউরোপীয় ইউনিয়ন নতুন করে ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাকে আমেরিকার লেজুর বৃত্তি বলে প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
ইরানের সাম্প্রতিক নৈরাজ্যের প্রতি পশ্চিমাদের সমর্থনের ধারাবাহিকতায় ইউরোপীয় ইউনিয়ন সোমবার ইরানের বেশ কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এদের মধ্যে রয়েছে যোগাযোগ মন্ত্রী, নৈতিক নিরাপত্তা পুলিশ, পুলিশ বাহিনী এবং আইআরজিসির সাইবার বিভাগ। ইরানের গুরুত্বপূর্ণ চারটি বিভাগ সহ আরও 11 কর্মকর্তার উপর ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইরানি এসব কর্মকর্তাকে ইইউ ভিসা দেবে না এবং তাদের সম্পদ জব্দ করা হবে। ইইউর বিবৃতি অনুসারে ইরানের বিরুদ্ধে মানবাধিকার নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। তাদের নিষেধাজ্ঞার তালিকায় 97 কর্মকর্তার নাম এবং 4 প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের সাম্প্রতিক নৈরাজ্যের আগে এবং নৈরাজ্যের অজুহাতে আমেরিকা, ব্রিটেন এবং কানাডাও ইরানি কর্তৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক রীতিনীতি উপেক্ষা করে একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে পদক্ষেপ বন্ধের জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন অবশ্য সম্প্রতি ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে একটি প্রস্তাব গ্রহণ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি ওই প্রস্তাবকে মূল্যহীন বলে অভিহিত করে বলেন, ইরান পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে দ্বিপক্ষীয় আলোচনার জন্য প্রস্তুত রয়েছে, কিন্তু ইরানি জনগণের বিরুদ্ধে চাপ সৃষ্টিমূলক যে কোনো প্রচেষ্টার যথোপযুক্ত জবাব দৃঢ়তার সঙ্গে দেওয়া হবে বলেও জনাব কানিয়ানি মন্তব্য করেন। ইরানের সাম্প্রতিক নৈরাজ্য মোকাবেলার অজুহাতে আরোপিত ইইউর নিষেধাজ্ঞা মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামষ্টিক প্রচেষ্টা বলে অভিহিত করে ইরানি এই কূটনীতিক বলেন, তাদের এসব পদক্ষেপের উদ্দেশ্য হল ইরানকে দুর্বল করা। ইইউর নিষেধাজ্ঞার কয়েকটি দিক রয়েছে। 1, ইরানি পুলিশ বাহিনীকে মোকাবেলা করা। 2, আমেরিকার একতরফা নীতি অনুসরণ করা। যদিও ইরান ইউরোপের এইসব পদক্ষেপের কঠোর জবাব অতীতেও দিয়েছে এবং ভবিষ্যতেও দিয়ে যাবে, ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি যেখানে চরমভাবে ব্যর্থ হয়েছে সেখানে ইইউর এইসব নিষেধাজ্ঞা কতটা কার্যকর হবে সে ব্যাপারে বিশেষজ্ঞগণ সন্দেহ প্রকাশ করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে ধরপাকড়, মিথ্যা মামলা, গ্রেপ্তার, পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিরোধী দল বিএনপি। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হাতে দেশের গণতন্ত্র ও আইনের শাসন ব্যবস্থা নিরাপদ নয়। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদন।
দেশব্যাপী ধরপাকড়, মিথ্যা মামলা, গ্রেপ্তার, নেতাকর্মীদের কারাগারে পাঠানো, পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির উদ্যোগে আগামী বৃহস্পতিবার ঢাকা মহানগর সহ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। নয়াপল্টনে আজ মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির কথা জানান। গত এক মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় 16টি বড় ধরনের সমাবেশ করেছে বিএনপি। এরপরেই 10টি বিভাগীয় সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করে দলটি। গত 12ই অক্টোবর চট্টগ্রামের গণসমাবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে বিভাগীয় পর্যায়ের এই কর্মসূচি। আগামী 2 মাসব্যাপী চলবে বিভাগীয় এই সমাবেশ। 10 ডিসেম্বর ঢাকা মহাসমাবেশের মাধ্যমে শেষ হবে ইতিমধ্যে ঘোষিত কর্মসূচি। সরকারের পদত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়ার মুক্তিসহ একগুচ্ছ দাবিতে 20 দলীয় জোটের শরিক জমিয়াতে উলেমায়ে ইসলাম এবং এনডিপির সঙ্গে যুগপদ আন্দোলনে একমত হয়েছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দল দুটির সাথে দ্বিতীয় দফায় পৃথক সংলাপ শেষে বিএনপি মহাসচিব জানান, চলমান দাবিগুলো নিয়েই 10 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। সেখান থেকে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে, তবে মহাসমাবেশ নিয়ে কোনো বাধা বিপত্তি আসলে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ফখরুল বলেন, শত বাধা বিপত্তি সত্ত্বেও চট্টগ্রাম এবং ময়মনসিংহে জনসমাবেশে জনতার ঢল নেমেছে, এ কারণে সরকারের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ময়মনসিংহের সমাবেশের পূর্বের রাতে অঘোষিত কারফিউ জারি করা হয়েছে, রাতে ককটেল গুলিবর্ষণ করেও কোনো বাধার সৃষ্টি করতে পারেনি, উল্টো পুলিশকে ব্যবহার করে আমাদের 400 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এসব দমন করে, গুলি করে, হত্যা করে, গুম করে কোনোদিনই ক্ষমতায় টিকে থাকা যাবে না, যতই তারা শক্তিশালী হোক না কেন।
এইভাবে দমন করে, আপনার মানুষের গুলি করে, হত্যা করে, গুম করে কোনোদিনই ক্ষমতায় টিকে থাকা যাবে না।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হাতে দেশের গণতন্ত্র ও আইন ব্যবস্থা নিরাপদ নয়, দলটি এদেশের রাজনীতির বিষফোড়া। এছাড়া দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, জনগণ যতদিন চাইবে আওয়ামী লীগ ততদিনই ক্ষমতায় থাকবে, আওয়ামী লীগ কখনো অন্যের শক্তি সামর্থ্য দেখে বিচলিত হবার দল নয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ।
দর্পণ
প্রিয় শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছে আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন।
ইরানে ইসলামী বিপ্লবের শত্রুরা সাম্প্রতিক দিনগুলোতে নারী অধিকার আন্দোলনের অজুহাতে বিভিন্ন শহরে ব্যাপক বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালিয়েছে। কেউ কেউ নারী অধিকার নিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা করলেও বাস্তবতা হচ্ছে, ইসলামী বিপ্লব বিজয়ের পর বিভিন্ন ক্ষেত্রে ইরানে নারীদের সম্মান ও মর্যাদা বহুগুণে বেড়েছে। এমনকি পাশ্চাত্যে নারীদের অবস্থানের চাইতেও ইরানে নারীদের সামাজিক অবস্থান অনেক উঁচুতে রয়েছে এবং ইরানে নারীদের অবস্থানের সঙ্গে অন্য কোনো দেশের অবস্থানের তুলনা চলে না। আজকের অনুষ্ঠানে আমরা ইরানে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
নারী অধিকারের ক্ষেত্রে ইরানের ইসলামী বিপ্লবী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ বা লক্ষ্য হল ইরানি নারীদের সত্যিকারের ইসলামী পরিচিতি বা বৈশিষ্ট্যকে তুলে ধরা। ইসলামী বিপ্লব বিজয়ের পর ইরানি মুসলিম নারীরা প্রথমে পারিবারিক প্রতিষ্ঠানে এবং এরপর সামাজিক অঙ্গনে নিজেদের অবস্থান সুসংহত করতে সক্ষম হয়। বলা যায় বিপ্লবের পর নারীরা মানবিক মর্যাদা ও অধিকার ফিরে পায় এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের ক্ষমতায়ন সরকারগুলোর এজেন্ডায় রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এ অঞ্চলের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরবের মতো দেশের নারীরা বহু সংগ্রামের পর সম্প্রতি গাড়ি চালানোর অনুমতি পেয়েছে, যেখানে ইরানের নারীরা বহু আগে থেকেই গাড়ি চালিয়ে আসছে এবং তাদের সামাজিক ও রাজনৈতিক মর্যাদা অনেক উপরে। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া ছাড়াও ইরানের নারীদের ভোটাধিকার রয়েছে এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে তারা কাজ করে যাচ্ছে। ইরানে ইসলামী বিপ্লবের পর নারীদের অবস্থান এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা অবাধে নির্বাচনে অংশগ্রহণ এবং ন্যায়সঙ্গত যেকোনো দাবি আদায়ে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করতে পারছে।
ইসলামী বিপ্লবের পর থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নির্বাহী পদে নারীরা ভূমিকা রাখছে। ইরানের সংসদ মজলিসে শুরা ইসলামী এবং শহর ও গ্রামের ইসলামী কাউন্সিলে নারীদের উপস্থিতি থেকে ইসলামী রাষ্ট্রে তাদের উচ্চ মর্যাদার বিষয়টি সুস্পষ্ট হয়ে ওঠে। এত কিছুর পরও ইরানের শত্রুরা নারী অধিকারের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এবং ইরানে নারীদের উপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে বলে অভিযোগ করে চলেছে। ইসলামী ইরানে নারীদের অবস্থান এতটা উচ্চতে যে নারীর প্রতি সম্মান জানিয়ে ফার্সি ক্যালেন্ডারে বছরের একটি দিনকে নারী দিবস হিসেবে উদযাপন করা হয়। নারী দিবস পালনের বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ি বলেছেন, নারী দিবস মানে হচ্ছে নারীর প্রতি সঠিক ও যৌক্তিক দৃষ্টিভঙ্গি, যেখানে মোট জনগোষ্ঠীর অর্ধেকই হচ্ছে নারী।
বাস্তবতা হচ্ছে ইরানি সমাজে নারী কখনোই পণ্য নয় এবং হজরত খাদিজা সালামুল্লাহি আলাইহা ও হজরত ফাতেমা জাহরা সালামুল্লাহি আলাইহার মতো নারীরা হচ্ছেন আমাদের নারীদের আদর্শ। তাই ইসলামী ইরানে নারীদের মর্যাদা রক্ষার বিষয়টি অগ্রাধিকার পায়। ইরানের বিভিন্ন পরিসংখ্যান থেকে বিভিন্ন ক্ষেত্রে নারীদের সম্মানজনক অবস্থানের প্রমাণ পাওয়া যায়। ইসলামী বিপ্লব বিজয়ের আগে ইরানের বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েটের মাত্র 6% ছিল নারী, বর্তমানে এহার 50% পৌঁছেছে। ইসলামী বিপ্লবের আগে ইরানে নারী পরিচালকের পরিমাণ ছিল মাত্র 6% কিছু বেশি, কিন্তু বর্তমানে এ হার 40% গিয়ে দাঁড়িয়েছে। এছাড়া ইসলামী বিপ্লবের আগে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদে নারীদের অংশ ছিল প্রায় 1%, কিন্তু বর্তমানে এর পরিমাণ 21%। বিপ্লবের আগে ইরানে শুধুমাত্র নারীদের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল মাত্র 5, কিন্তু বিপ্লবের পর বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে 2000। একইভাবে বিশ্ববিদ্যালয়ে নারীদের বিশেষজ্ঞ পর্যায়ে যে কোনো বিষয়ে পড়ালেখার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই।
ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের পর নারী স্বাস্থ্য উন্নয়নেও অনেক বড় সাফল্য এসেছে। বলা যায় ইরানে নারীদের গড় আয়ু 57.6 বছর থেকে বেড়ে 77.8 বছর হয়েছে। মহিলা বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যাও 15% থেকে বেড়ে 40% উন্নীত হয়েছে। নারী রোগ ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যাও 16% থেকে বেড়ে 98% উন্নীত হয়েছে। ফলে প্রসূতিকালীন মায়ের মৃত্যুহার 90% কমে গেছে। ইসলামী বিপ্লব বিজয়ের পর ক্রীড়াঙ্গনেও নারীদের চোখ ধাঁধানো উন্নতি লক্ষ্য করা যায়। ইসলামী শালীন পোশাক বা হিজাব রক্ষা করে নারীরা ক্রীড়াঙ্গনে সাফল্যের পরিচয় দিয়েছে। বিপ্লবের আগে নারী ক্রীড়াবিদরা এশিয়ায় বিভিন্ন খেলার প্রতিযোগিতায় মাত্র 5টি মেডেল পেয়েছিল, কিন্তু বিপ্লবের পর এ পর্যন্ত 200টির বেশি মেডেল পেয়েছে নারী খেলোয়াড়রা, যা ইরানের জন্য অনেক বড় সম্মান ও গৌরবের বিষয়।
ইসলামী বিপ্লবের পর ইরানি নারীরা সামাজিক অঙ্গনেও সীমাহীন অবদান রেখে চলেছে এবং বহু ক্ষেত্রে তারা সাফল্যের পরিচয় দিয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি, জনসেবামূলক কাজ এবং গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এসব অঙ্গনে বর্তমানে হাজার হাজার নারী কর্মরত রয়েছে। সরকারি ছাড়াও বেসরকারি বহু সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে যেখানে নারীরা তৎপর রয়েছে। মোট কথা বলা যায়, ইরানের শত্রুরা এদেশে নারীদের উচ্চ মর্যাদার বিষয়ে খুব ভালোভাবে অবহিত আছে এবং তারা এটাও জানে যে ইসলামী নীতি আদর্শে সব ক্ষেত্রে নারীদের উন্নয়নের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়। এ কারণে সাম্প্রতিক বছরগুলোতে শত্রুরা ইরানের নারীদেরকে টার্গেট করেছে এবং তারা গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে পরিবার ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত, যাতে ইরানি সমাজে ইসলামী আদর্শের কোনো অস্তিত্ব না থাকে কিংবা যাতে দুর্বল হয়ে পড়ে। শত্রুরা অপপ্রচার চালিয়ে নারীদের অবস্থানকে এমনভাবে তুলে ধরার চেষ্টা চালাচ্ছে যাতে হিজাবের প্রতি অনীহা তৈরি হয়।
এটা মনে রাখা দরকার যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ধর্মীয় রীতিনীতি ও মূল্যবোধ। তাই শত্রুরা ইরানকে মোকাবেলার জন্য ধর্মীয় মূল্যবোধ ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছে। তাদের ধারণা, হিজাবকে বিতর্কিত করে তুলতে পারলে ইরান দুর্বল হয়ে পড়বে। শত্রুরা এটাও জানে যে হিজাব নিয়ে বিতর্ক সৃষ্টি করে ইসলামী সরকার ব্যবস্থাকে উৎখাত করা যাবে না, কিন্তু তারপরও তারা ধর্মীয় মূল্যবোধকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নারীদেরকে টার্গেট করেছে। তবে এবার তারা ব্যর্থ হলেও আগামীতে হয়তো তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
শ্রোতা বন্ধুরা, ইসলামী ইরানে নারীদের অবস্থান এবং হিজাব নিয়ে বিতর্ক সৃষ্টির কারণ সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গীহ আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার প্রাত্যহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। আজ 18 অক্টোবর মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছে। তারপর দুটি খবরের বিশ্লেষণে যাব, বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের কয়েকটি খবরের শিরোনাম, শেখ রাসেলকে যারা হত্যা করেছে ইতিহাস তাদের ক্ষমা করবে না, ওবায়দুল কাদের, দৈনিক প্রথম আলো। প্রধানমন্ত্রী বললেন, আমাদের দুর্ভাগ্য যে বিএনপির মুখ থেকেও গণতন্ত্রের কথা শুনতে হয়, দৈনিক কালের কণ্ঠ। রেকর্ড 900 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, আরো তিনজনের মৃত্যু, দৈনিক মানব জমিন। 3,700 কোটি টাকা লুট, দায়ীদের বিরুদ্ধে কি ব্যবস্থা জানতে চান হাইকোর্ট, দৈনিক যুগান্তর। জিয়ার আমলে সামরিক আদালতের সাজা কেন অবৈধ নয়, হাইকোর্ট, দৈনিক ইত্তেফাক। এবার ভারতের শিরোনাম, বাইডেন বিপজ্জনক দেশ বললেও পাকিস্তানি ভরসা আমেরিকার, মার্কিন মুখপাত্রের মন্তব্যে অন্য সুর, দৈনিক সংবাদ প্রতিদিন। অপসারণে স্থগিতাদেশ পেলেও পর্ষদের সভাপতিত্বে ফিরবেন না, রায়ের পরেও মানিক আধারেই, দৈনিক আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, এবার কয়েকটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, 5 ডিপুটি গভর্নর সহ 249 কর্মকর্তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চান হাইকোর্ট। প্রসঙ্গটি, 3,700 কোটি টাকা লুটপাটের দায়ী 5 ডিপুটি গভর্নর, শীর্ষক প্রতিবেদন। আপনার কি মনে হয় দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে?
আপনাকে ধন্যবাদ। আপনার যে প্রশ্ন ছিল এই ব্যাপারে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি, আমি মনে করি যে আদালতের পক্ষ থেকে যখন এই রকম একটি আদেশ দেওয়া হয়েছে এবং পত্রিকায় খবর বেরিয়েছে, তখন তাদের বিরুদ্ধে যথাযথ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। যদি তারা তদন্ত নির্দোষ প্রমাণিত হন তাহলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, কিন্তু যদি দোষী প্রমাণিত হন তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু মুশকিলটা হয়েছে যে বাংলাদেশে কিছুদিন আগে এমন কিছু আইন করা হয়েছে যাতে বলা হয়েছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে গেলে অনুমতি নিতে হবে এবং সেই অনুমতি পাওয়াটা খুব কঠিন কাজ। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার যখন এই রকম ব্যবস্থা নিয়ে রাখে তখন তাদের বিরুদ্ধে আর কতটুকু কি বা করতে পারবে দুদক। তবে এ কথা ঠিক যে এই রকম বড় বড় দুর্নীতি জালিয়াতি লুটপাটের ঘটনায় বাংলাদেশের বড় বড় আমলা কর্মকর্তারা জড়িত, এতে কোনো সন্দেহ নেই। এদেশের সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, গ্রামের খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু এই সমস্ত দুর্নীতি লুটপাটের সাথে জড়িত হতে পারে না। জড়িত হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই সরকারি খাতের কর্মকর্তা কর্মচারীরা। তিনি হতে পারেন একেবারে নিম্ন পর্যায়ে অথবা হতে পারেন উচ্চ পর্যায়ে, তারাই দুর্নীতিগুলো করছে এবং তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু ব্যবস্থা এক্ষেত্রে নেওয়া হবে কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ এরকম বহু লোক বড় বড় দুর্নীতি করে পার পেয়ে গেছে, এদেশ থেকে তারা নিরাপদে চলে যেতে পেরেছে, তাদের বিরুদ্ধে প্রকৃতপক্ষে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।
জনাব সিরাজুল ইসলাম, 25 অক্টোবর থেকে শুরু বিনিয়োগ সম্মেলনে মার্কিন কর্মকর্তাদের আমন্ত্রণ জানাচ্ছে না সৌদি আরব, বিষয়টিকে কিভাবে দেখছেন আপনি?
জি, এই যে আমেরিকার কর্মকর্তাদের দাওয়াত দেওয়া হচ্ছে না, এটি মূলত হয়েছে আমেরিকার সঙ্গে সৌদি আরবের সম্পর্ক খারাপ হওয়ার কারণে। অর্থাৎ এই দুই দেশের মধ্যে সম্পর্কের মারাত্মক ব্যাপারে একটা অবনতি ঘটেছে। এই অবনতি নানান কারণে হয়েছে, সৌদি আরবের সাংবাদিক খাশোগিকে হত্যার কারণে হয়েছে, তারপরে আমেরিকা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের অনেক কিছু নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, এটা কিন্তু পরিষ্কার। আরামকোতে ড্রোন হামলা হয়েছে কিন্তু সেই হামলা ঠেকাতে পারেনি মার্কিন নিরাপত্তা ব্যবস্থা, এগুলো একটা কারণ। এরপরে সম্প্রতি আমেরিকা সৌদি আরবকে বলেছিল যে তারা যেন তেলের উৎপাদন না কমায়, ওপেকের প্রধান তেল উৎপাদনকারী দেশ হচ্ছে সৌদি আরব, তাদের উপর চাপ সৃষ্টি করেছিল আমেরিকা, কিন্তু আমেরিকার কথা না শুনে তারা ঠিকই তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে আমেরিকার রাজনীতি এবং আমেরিকার অর্থনীতি দারুণ ভাবে প্রভাবিত হচ্ছে, যা বাইডেন সরকারের জন্য ক্ষতির কারণ। তো এইরকম অনেকগুলো ঘটনা নিয়ে আমেরিকার সাথে সৌদি আরবের টানাপোড়েন যখন চলছে, তখন এই বিনিয়োগ সম্মেলনে আমেরিকার কোনো কর্মকর্তাকে দাওয়াত দেওয়া হচ্ছে না, এটি অনেক বড় একটি ঘটনা বলে আমি মনে করি। কারণ আমেরিকা এবং সৌদি আরব সবসময় আত্মার হরিহর, তারা পরস্পরের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র। সেখানে যখন এইরকম বিনিয়োগ সম্মেলনে আমেরিকার কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে না, তার মানে বুঝতে হবে যে সেখানে সম্পর্কের মারাত্মক রকমের ফাটল ধরেছে।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। হারানো পদ ফিরে পাবেন না বিধায়ক মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি পদ থেকে তার অপসারণে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে মঙ্গলবার। তারপরেই মানিককে ওই পদে ফিরিয়ে আনা হবে কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছিল সর্বত্র। উত্তর খুঁজতে দেখা গেল সুপ্রিম কোর্টের রায় আপাতত স্বস্তি পেলেও তার হারানো পদ নিয়ে মানিক থেকে গিয়েছেন অন্ধকারেই। কারণ শুনানি চলাকালীন মঙ্গলবার সুপ্রিম কোর্ট আগেভাগে জানিয়ে রেখেছে অপসারণে স্থগিতাদেশ জারি হলেও মানিককে প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি পদে পুনর্বহাল করা যাবে না। টেট দুর্নীতিতে অভিযুক্ত মানিকের অপসারণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। টেট মামলায় কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক। মঙ্গলবার সেই মামলার শুনানিতে হাইকোর্টের রায়ের সমালোচনা করে সুপ্রিম কোর্টের বিচারপতি অনির্বাণ বসু এবং বিচারপতি বিক্রমনাথের ডিভিশন বেঞ্চ দুই বিচারপতি বলেছিলেন হাইকোর্ট ওই নির্দেশ দেওয়ার আগে রাজ্যের মতামত জানতে চায়নি। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে বর্তমানে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ পাকিস্তান, এমনটাই বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানিয়েছিলেন পারমাণবিক অস্ত্র থাকলেও সেগুলি ভুল জায়গায় ব্যবহার করে পাকিস্তান। কিন্তু তারপরে আমেরিকার মুখে শোনা গেল অন্য কথা। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেলের দাবি, আমেরিকা নিশ্চিত পাকিস্তান কথা রাখবে এবং নিজেদের পারমাণবিক অস্ত্রগুলোকে ঠিকই রক্ষা করবে। এমন পরস্পর বিরোধী মন্তব্যে স্বাভাবিকভাবেই অবাক ওয়াকিবহাল মহল। মার্কিন মুখপাত্র বলেন পাকিস্তানের পারমাণবিক সম্পদ সুরক্ষিত করার ক্ষমতা এবং তার প্রতিশ্রুতিতে আমেরিকা বিশ্বাস করে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে বাইডেন যা বলেছেন সে কথার তাহলে কি তাৎপর্য। প্যাটেল পরিষ্কার করে দিয়েছেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে বরাবরই গুরুত্ব সহকারে দেখে আমেরিকা এবং ভবিষ্যতেও গভীরভাবে সেই সম্পর্ককে রক্ষা করতে চায় ওয়াশিংটন। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ধারাবাহিক অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পশ্চা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আজকের আসরে আমরা শুনব প্রাচীন একটি প্রবাদের গল্প। প্রবাদটি এরকম, যা কিছু করতে চাও করো, আমাদেরও নাচের সময় আসবে। গল্পটি এরকম যে একটা উট ছিল, তার কোনো মনিব ছিল না। উটটি নিজের মতোই ঘাস লতাপাতা খেত এবং নিজের মতো করেই ঘুমাত। এভাবে উটটির সময় ভালোই কাটছিল, না বোঝা টানত না কাটা গুল্ম খেত।
একদিন ওই উট ঘাস খাচ্ছিল, ঘাস খেতে খেতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে উটের চোখ পড়ল হালকা পাতলা একটা গাধার উপর। গাধার পিঠে ভারী বোঝার কারণে তার পক্ষে হাঁটতে কষ্ট হচ্ছিল। কোন রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছিল বেচারা। গাধার অবস্থা দেখে উটের খারাপ লাগলো। আস্তে করে তার কানে কানে বলল, একটু পা ঝাড়া মারতে পারো না? তাহলেই তো বোঝা বহন করা থেকে মুক্তি পেতে পারো, তারপর আমার মতো মুক্ত হয়ে গিয়ে যেখানে খুশি যেতে পারো, ঘুরতে পারো। মুক্তভাবে ঘাস লতা পাতা যা খুশি খেতে পারো। আমার সঙ্গে এসো, চলে যায় এমন কোনো জায়গায় যেখানে কেউ আমাদের বিরক্ত করতে পারবে না, কষ্ট দিতে পারবে না। তারপর কি হলো সেই কাহিনী শুনব একটু মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
উটের প্রস্তাব শুনে গাধার খুব ভালো লাগলো। পা নয়, শুধু একেবারে গা ঝাড়া দিয়ে গাধা তার পিঠের উপর থেকে বোঝা ফেলে দিল। তারপর উটের পেছনে পেছনে সে চলে গেল মরু প্রান্তরের দিকে। গাধা এবং উট পরস্পরে বন্ধু হয়ে গেল। তিন চার দিন দুই বন্ধু বেকার ঘুরে ফিরে বেড়ালো। প্রান্তরের ঘাস লতা পাতা খেল এবং খালের পানি দিয়ে তৃষ্ণা মেটাল। এভাবে গাধা যেন প্রাণ ফিরে পেল। ধীরে ধীরে একেবারে প্রাণবন্ত হয়ে উঠল গাধা। একদিন আনন্দের আতিশয্যে গাধার ইচ্ছে করল একটু গান গাইতে। উট যখন বুঝতে পারল গাধার এই অভিলাষ, দ্রুত তার মুখ খসে বলল, তুমি যদি আর আর করে চিৎকার করো, এই প্রান্তরের চারপাশের মানুষেরা এসে এখান থেকে আমাদের দুজনকেই ধরে নিয়ে চলে যাবে।
তখন নতুন দিন, নতুন খানাপিনা, নতুন জীবন। সে আগের মতো বোঝা টানতে হবে, আগের মতো পিঠে চাবুক খেতে হবে। তার চেয়ে ভালো আমার আর তোমার কথা যাতে কেউ জানতে না পারে, সেজন্য চুপচাপ থাকো। গাধা এরই মধ্যে তার বিগত দিনের কষ্টের কথা ভুলে গিয়েছিল। একেবারেই বন্ধুর মতো উটের কথা কানে না তুলে আর আর ধ্বনি তুলে গান গাইতে শুরু করে দিল। উট যতই চেষ্টা করল গাধাকে থামাতে পারল না। উট যতই বলল থামো, চিৎকার করো না, গাধা থামলই না, সে তার মতো আর আর করতেই থাকল। অবশেষে কি হলো সেই গল্প শুনব খানিক মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। বলছিলাম গাধা কিছুতেই গাধামি ছাড়ল না, আনন্দে আর আর ধ্বনি তুলে চিৎকার করতে লাগল। গাধা তার অতীতের দুঃখ কষ্টের কথা বেমালুম ভুলে গেল। কি কষ্টটাই না করেছিল সে, সারা দিন বোঝা টেনে টেনে ক্লান্ত হয়ে পড়ত। সেই সব ভুলে গিয়ে এখন তার প্রিয় বন্ধু উটের কথা সে কানেই তুলল না, ডেকেই যেতে লাগলো বিশ্রী শব্দ করে। উট যতই চেষ্টা করতে থাকে থামাতে, কিছুতেই কাজ হলো না। উট যতই বলল চুপ করো চুপ করো, গাধা শব্দ করতে করতে বলল, কি করব, আমার বাপের কথা মনে পড়ে গেল, আর আর করতে করতে, আমার বাবাও এরকম আর আর করত, আমিও সেভাবেই আন মনে গান গাচ্ছি।
গাধার কথা শুনে উট পালিয়ে যেতে চেয়েছিল, এমন সময় তার নজরে পড়ল কয়েকজন লোক লাঠি সোঁটা হাতে নিয়ে তাদেরকে ঘিরে ফেলেছে। বিষণ্ন আর বিরক্তিপূর্ণ মনে উট গাধার দিকে তাকিয়ে বলল, কোনো সমস্যা নেই, আমারও নাচের পালা আসবে। গ্রামের মানুষজন মূলত গাধার ডাক শুনেই তেড়ে এসেছিল, এখন গাধার সাথে সাথে উটের গলাতেও রশি পড়ল। কি আর করা, লোকেরা গাধার সঙ্গে উটকেও বেঁধে নিয়ে গেল। যাবার সময় গাধা বুঝতে পারল গান গিয়ে কি ভুলটাই না সে করেছে। সিদ্ধান্ত নিল সে অসুস্থতা এবং অক্ষমতার ভান করবে, তাহলে হয়তো গ্রামবাসীরা তাকে ফেলে রেখে যাবে। এই ভেবে গাধা হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল। যতই তাকে লাঠি পেটা করল কিছুতেই সে উঠল না। কি হলো সেই গল্প শুনব খানিক মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প প্রবাদের গল্পের আজকের আসরে। গাধা উঠে না দাঁড়ানোই উটও বসে পড়ল মাটিতে। গ্রামবাসীদের একজন তখন বলল, গাধার হাত পা বেঁধে উটের পিঠে দিয়ে দিই। কাল ওর অবস্থা ভালো হলে আমাদের পণ্যের বোঝা পিঠে দিয়ে দেব। আরেকজন প্রস্তাব পছন্দ করে বলল, ভালোই তো, গাধা যদি সুস্থ হয় আমরা তাকে দিয়ে আমাদের বোঝা বহন করাবো, আর ভালো না হলে তাকে তার কাজে ছেড়ে দেব। উটের পিঠে গাধাকে চাপিয়ে দেওয়া হলো। গাধার উপর ব্যাপক বিরক্ত উট কিছু পথ শান্তভাবে গিয়ে একটা গর্তের কাছে পৌঁছে হঠাৎ ঝাঁকুনি দিতে শুরু করলো। গাধা দেখল উট এভাবে ঝাঁকুনি দিতে থাকলে তো গর্তে পড়ে মরতে হবে।
গাধা উটের কানে কানে বলল, এটা কি ঝাঁকুনি দেওয়ার সময়? উট বলল, কি করব, আমারও যে মায়ের নাচের কথা মনে পড়ে গেছে এবং নাচতে ইচ্ছে করছে। উট আরো তিন চারবার ঝাঁকুনি দিল আর বেচারা গাধা গভীর খাদে পড়ে মারা গেল। গাধার পতন অপলক দৃষ্টিতে দেখছিল গ্রামবাসী। উট এই সুযোগের সদ্ব্যবহার করে পালিয়ে বাঁচল। এরপর থেকে কেউ যখন অন্যের ক্ষতির ব্যাপারে উদাসীন থাকে তার সম্পর্কে বলতে শুরু হয়ে গেল, যা মন চায় করো, আমারও নাচের পালা আসবে। তো শ্রোতা বন্ধুরা, যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
প্রবাদের গল্পটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত শত্রুতামূলক আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হুঁশিয়ারি। পশ্চিম বায়তুল মুকাদ্দাসকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে না অস্ট্রেলিয়া, প্রশংসা করল ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ। বাংলাদেশে মিয়ানমার সীমান্তে জঙ্গিবিরোধী অভিযান চলছে। বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা। এবং ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিক পঞ্জী চালুর পক্ষে অবস্থান ঘোষণা করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।